আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে। আরো জানতে শুনুন sbs.com.au/bangla। শ্রোতাবন্ধুরা, আজ আমরা কথা বলছি ইঞ্জিনিয়ার সালেক সুফির সঙ্গে, যিনি ইন্টারন্যাশনাল এনার্জি কনসালটেন্ট এবং সাবেক এনার্জি স্পেশালিস্ট মনাস ইউনিভার্সিটি। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বদলে গেছে বিশ্বের অনেক কিছু, প্রভাব পড়েছে জীবনযাত্রায়, অর্থনীতির উপর সবচেয়ে বেশি আঘাত এসেছে, তারপরও জীবন থেমে নেই। মহামারীর এই দুর্যোগ ধীর লয়ে কমতে শুরু করেছে, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই মহামারী আবারও ফিরে আসতে পারে, তাই এখনও সতর্ক থাকতে হবে। ইঞ্জিনিয়ার সালেক সুফির কাছে আমরা জানতে চেয়েছি কিভাবে টেকনোলজি ব্যবহার করে এই মহামারী থেকে কিছুটা হলেও নিরাপদ থাকা যাবে। ইঞ্জিনিয়ার সালেক সুফি, এসবিএস বাংলায় আপনাকে স্বাগতম।
আপনাদের স্বাগতম।
ইঞ্জিনিয়ার সালেক সুফি, আপনি আমাদেরকে বলবেন কি এই যে করোনা ভাইরাসের এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি সম্পর্কে আমরা কিভাবে নিজেদেরকে সতর্ক রাখতে পারি এবং রাষ্ট্রীয়ভাবে কিভাবে সতর্ক থাকা যায়?
দেখেন, এটা কিন্তু একটা বৈশ্বিক মহামারী। এটা সব কন্টিনেন্টে প্রায় 213টা দেশকে এফেক্ট করেছে। এই দেশগুলির মধ্যে কিন্তু উন্নত বিশ্ব, উন্নয়নশীল বিশ্ব এবং অনুন্নত বিশ্ব আছে। সবার ক্ষেত্রেই জিনিসটা কিন্তু একভাবে, যদিও এটা একই এই ভাইরাসটা বিভিন্ন ডাইমেনশনে বিভিন্ন দেশকে এফেক্ট করেছে, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু রিকভারিটা একরকম হবে না। আপনি দেখেন, এটার জন্য উন্নত বিশ্ব, আপনি আমেরিকা, বিশ্বের যে ইকোনমিক সুপার পাওয়ার, তাকেই বেশি এফেক্ট করেছে। পশ্চিম ইউরোপের মতো দেশগুলি, ইটালি, স্পেন, ফ্রান্স, ইউকে, এই দেশগুলিকেও ভীষণভাবে এফেক্ট করেছে, যেখানে তাদের স্বাস্থ্য সেবা সামর্থ্য রিলেটিভলি উন্নয়নশীল বিশ্ব বা অনুন্নত বিশ্ব থেকে অনেক বেশি। সেই সংক্রমণটা কিন্তু এসেছে বিমানবাহী হয়ে। প্রথমে শুরু হয়েছে চীনে, চীন থেকে ছড়িয়ে পড়েছে পশ্চিম ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের দিকে, তারপরে আস্তে আস্তে এটা রিভার্স ওয়ে এশিয়া, দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়েছে। এর প্রধান প্রভাবে যেটা হয়েছে, প্রথমেই আঘাত হেনেছে সিভিল এভিয়েশন এন্ড ট্যুরিজম এর উপরে, তারপরে স্বাস্থ্য খাত। দেখা গেল যে উন্নত বা অনুন্নত বিশ্ব কোনো কিছুই না, কারোই স্বাস্থ্য ব্যবস্থা এই ধরনের একটা র্যাপিডলি স্প্রেডিং মহামারীকে অ্যাড্রেস করার জন্য বা এটা কনফ্রন্ট করার জন্য রেডি ছিল না। এর কনসিকুয়েন্সে কিন্তু ইকোনমিক ক্ষেত্রে ধস নামলো, কারণ লকডাউন হয়ে গেল, বিজনেস বন্ধ হয়ে গেল, ট্রেডিং বন্ধ হয়ে গেল, কমার্স বন্ধ হয়ে গেল, বিপুল সংখ্যক মানুষ চাকরি হারালো, এবং সেই জিনিসটা কিন্তু এখনো অব্যাহত আছে, কারণ এই মহামারীর কোন ভ্যাকসিন, প্রমাণিত ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি, এবং কোন পার্টিকুলার ওষুধ দিয়ে সর্বগ্রাহ্য অবস্থায় কোন পার্টিকুলার ওষুধ দিয়ে এটা নিরাময় হবে সেটাও ই হয়নি। অনিশ্চিত ভবিষ্যৎ, অনেক ক্ষেত্রেই বলছে প্রথম ওয়েবটা চলে গেছে, আবার ওয়েব চলে আসবে। আবার একই সঙ্গে কিন্তু এই লকডাউনটাও সঙ্গত কারণে, লকডাউনটাও দীর্ঘস্থায়ী করা যায়নি, তাই অনেক দেশ হলো স্বাস্থ্যসম্মত উপায়ে স্বাস্থ্যবিধি মেনে নিয়ে আস্তে আস্তে লকডাউন থেকে সরে আসছে, এবং কিছু কিছু দেশ কিন্তু তাদের অবস্থানগত কারণে, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বিশাল দেশ, জনসংখ্যা কম, লোকজন শিক্ষিত এবং ল অ্যাবাইডিং, তাদের ক্ষেত্রে যেটা সুবিধা হয়েছে সেই ধরনের জিনিস কিন্তু বাংলাদেশ বা থার্ড ওয়ার্ল্ড এর পক্ষে বা সেকেন্ড ওয়ার্ল্ড এর পক্ষে সেটা করা সম্ভব হয়নি। এখন টেকনোলজি তো প্রথমে এটাকে কনফ্রন্ট করতে হবে মেডিকেল টেকনোলজি, বায়োটেকনোলজি দিয়ে। এর জেনোম সিকোয়েন্সিং করা হচ্ছে যে কি ধরনের ভাইরাস এসেছে, এই ভাইরাসকে প্রথমে প্রোটেক্ট করার জন্য, যেহেতু আমি বলেছি ভ্যাকসিন নাই, মেডিসিন নাই, প্রথম জিনিস হলো আইসোলেশন, ঘরে থাকা, হাত ধোয়া, রীতিমতো হাত ধোয়া, সোশ্যাল ডিস্টেন্সিং, 3 মিটার ডিস্টেন্স বজায় রাখা, সেটাও কার্যকরী হয়েছে অনেক ক্ষেত্রে। যারা এটা ভালো মতো করতে পারছে তারা তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারছে, যারা করতে পারেনি, ধরেন বাংলাদেশের কথা, যেখানে 17 কোটি মানুষ থাকে অল্প ছোট একটা দেশে, যাদের অনেক প্রান্তিক জনগোষ্ঠী আছে যারা ডে টু ডে ইনকাম এর উপর ডিপেন্ড করে, তাদের পক্ষে তো দীর্ঘ সময় লকডাউনে থাকা সম্ভব না। আর একই সঙ্গে যেহেতু এই ভাইরাসটা দেখা যাচ্ছে না, এটা অনেকেই মনে করছে কি হবে, আগে জীবন বাঁচানোর থেকে তো জীবিকা বাঁচাতে হবে। এই সব কনফিউশনে পড়ে টেকনোলজিও যে আপনি অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু সর্বক্ষেত্রে সম্ভব হচ্ছে না। তো আমার মতে তারপরেও কিন্তু জীবন তো থেমে থাকবে না, আমার দের এটাকে অ্যাটাক করতেই হবে। বিভিন্ন দেশে বায়োমেডিকেল সায়েন্টিস্টরা, ডক্টররা ভ্যাকসিন আবিষ্কারের জন্য চেষ্টা করছে, বিভিন্ন মেডিসিন প্রথমে প্রাণীর দেহে পরীক্ষা করে মানুষের দেহে দেখার চেষ্টা করছে।
না, সেটা তো ডাক্তারদের বায়োলজিক্যাল, যেটা আপনি বলছেন যে ডাক্তারদের সেটা তারা করছে, এবং সেখানে ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে তাদের যে রোবট বা তাদের যে ইকুইপমেন্টস দরকার সেগুলো সরবরাহ করা। কিন্তু আপনি আপনি প্রথমের দিকে একটা কথা বলছিলেন যে এটাকে এটা দেশের থেকে বিমানে করে দেশ থেকে দেশান্তরে ছড়াচ্ছে, তো সেই বিমান বন্দরগুলো কিভাবে আপনাদের টেকনোলজি নির্ভরশীল হয়ে সেগুলোকে মানে সিকিউর করা যায়?
যেমন বিমান বন্দরে শুরুতেই যেটা উচিত ছিল, যখনই কোভিড শুরু হলো সেখানে স্ক্যানার বসানো, প্রতিটি পেশেন্ট যখন আসছে তাকে স্ক্যানিং স্ক্যানার বসিয়ে তাদের মধ্যে সংক্রমণ আছে কিনা সেটা আইডেন্টিফাই করা। অনেক দেশ করতে পেরেছে, অনেক দেশ পরে করেছে, এবং বিমানবন্দরে লকিং করে তখনই যদি প্রতিটা মানুষকে যদি ওই সময় আইডেন্টিফাই করা যেত, তাদের আইসোলেট করে 14 দিনের জন্য দেখা যাচ্ছে 14 দিনের মধ্যে সংক্রমণ হয় সেটা করা যেত, সেটা সম্ভব হলে এই ট্রান্সমিশনটা এড়ানো যেত। এখন কিন্তু দুনিয়ার সব দেশে এবং অধিকাংশ বিমানবন্দরে স্ক্যানিং সিস্টেমটা খুব ডেভেলপ করা হয়েছে, যাতে শুরুতে এটাই করা যায়, তো সেটা তো আরো উন্নত হবে। তারপরে যেহেতু সংস্পর্শে এটা ট্রান্সমিট করে, রোবটের কথা বলেছেন, রোবট দিয়ে, ড্রোন দিয়ে, রোবট দিয়ে এই কাজটা করা যায়। আপনি দেখবেন যে ইতালি এবং স্পেনে তো সবচেয়ে বেশি এফেক্টেড, ইতালি স্পেনে ইভেন কোভিড পেশেন্টদের কাছে যাতে নার্সদের বা এসেদের যেতে না হয় মেডিসিনটা দেওয়া হচ্ছে রোবট দিয়ে, তাদের খাবার দেওয়া হচ্ছে রোবট দিয়ে। এখানে কিন্তু টেকনোলজি বিরাট ডেভেলপমেন্ট আছে। তারপরে আইসিইউ গুলিতে যে আপনার ভেন্টিলেটর, সেই ভেন্টিলেটর গুলি উন্নত মানের ভেন্টিলেটর ডিজাইন করা বা সেগুলি ম্যানুফ্যাকচার করা, সেখানেও কিন্তু ইঞ্জিনিয়ারদের বিরাট একটা রোল রয়েছে। তারপরে আইসিইউ গুলি যদি করবেন, ডিসইনফেক্টেড আইসিইউ গুলি যে বানাবেন, সেখানেও কিন্তু ইঞ্জিনিয়ারদের যথেষ্ট, ডক্টররা বা সায়েন্টিস্টরা তো ডিজাইন করে দেবেন কিন্তু ইঞ্জিনিয়াররা এগুলি ইমপ্লিমেন্ট করবেন এবং মেনটেইন করবেন, প্রযুক্তি দিয়ে সেটা করা সম্ভব, সেটা ডেফিনেটলি। এবং এই ক্ষেত্রে কিন্তু একটা দেশ পারবে না, এটা কিন্তু বৈশ্বিক মহামারী, এটা কোন একটা ইন্টারন্যাশনাল আমব্রেলার আন্ডারে, যেমন WHO আন্ডারে এটা সমন্বিত ভাবে করতে হবে। কারণ আপনি জানেন প্রযুক্তিবিদরা কিন্তু কোন দেশের নয়, ইঞ্জিনিয়ার্স আর টেকনোলজিস্ট আর পিপল বিয়ন্ড দা বাউন্ডারি, তাদের সমন্বিত ভাবে এটা কাজটা করতে হবে বলে আমি মনে করি।
তো আমাদের যেটা অস্ট্রেলিয়াতে যেটা দেখা যাচ্ছে যে বিমানের মাধ্যমে এটা ছড়াচ্ছে এবং সি, তাহলে আমরা আমাদের বন্দরগুলো এন্ট্রি পয়েন্ট গুলোকে নিরাপদ করতে হবে, সেই ক্ষেত্রে আপনি বলছেন যে আমরা টেকনোলজি ব্যবহার করতে পারি, তো কি ধরনের টেকনোলজি ব্যবহার করা যায় সেটা কি এখনো আবিষ্কৃত হয়েছে? আমরা জানি একটা যে থার্মাল চেক, এছাড়াও কি ডিটেক্ট করার কোন পদ্ধতি কি আবিষ্কার হয়েছে অটোমেটিক ডিটেকশন?
এটা নিয়ে কাজ চলছে, এটা নিয়ে বিভিন্ন দেশে কাজ চলছে, যেমন কতগুলি অ্যাপস এর মাধ্যমে, কতগুলি মডার্ন অ্যাপস এর মাধ্যমে, আপনি যেহেতু এখন তো আমরা অ্যাপস নির্ভর, অ্যাপস এর মাধ্যমে একটা টেকনোলজি একটা ডিভাইস আসছে যেটা আপনার ইউজ করলে পারে, মোবাইল ফোনের মধ্যে যদি সেটা দিয়ে দেওয়া যায়, সেই অ্যাপসটা ডাউনলোড করলে এই যে ট্রান্সমিশন যাদের আছে তারা কোথায় যাবে তাদের ট্র্যাকিং করা যাবে। যেমন অস্ট্রেলিয়ার পক্ষে খুবই সম্ভব, অস্ট্রেলিয়ার তো প্রত্যেকটা মানুষেরই ডিটেলস জানা আছে, সেই ডিটেলস অনুযায়ী প্রত্যেকের একটা ধরেন একটা ড্রাইভিং লাইসেন্স আছে বা একটা নাম্বার আছে, সেই নাম্বারটা ওই অ্যাপস এ যদি ডাউনলোড করা হয় এই মানুষটা কোথায় যাচ্ছে ট্র্যাকিং করা যাবে এবং তার থেকে ট্রান্সমিশন হচ্ছে কিনা সেটাও আইডেন্টিফাই করা যাবে। কিন্তু একটা জিনিস মনে রাখেন, এই একটা ভাইরাস ইজ ভেরি ইউনিক, এটার প্রোগ্রেশন তো হয় জিওমেট্রিক আকারে, 1-3, 3-9, 9-27। সো আমি যদি ট্র্যাকিং করতে পারি যে এই মানুষটা এই জায়গায় যাচ্ছে, তাহলে ওই এলাকাটাকে আমরা কিন্তু আইসোলেট করে দিতে পারবো এবং জোনিং করতে পারবো। যদি এটা থার্ড ওয়ার্ল্ডের ক্ষেত্রে যান, ঢাকা শহরের কথা চিন্তা করেন, ঢাকা শহরে যদি আমরা একটা এলাকা ধানমন্ডি এলাকা এটাকে যদি আইসোলেট করতে পারি যে এখানে এই অ্যাপসটা ব্যবহার করে যে এখানে 100 জন লোকের এরকম ট্রান্সমিশন আছে, সেই 100 জন লোকের মুভমেন্টটা আমি রেস্ট্রিক্টেড করতে পারবো। কিন্তু সেইভাবে যদি জোনিং করে রেড, ইয়েলো এবং গ্রিন, গ্রিন মানে যেখানে কোনো রোগী নাই, সেই জায়গাগুলিকে আইডেন্টিফাই করতে পারলে গ্রিন জোনে কিন্তু আমি ইকোনমিক অ্যাক্টিভিটিস চালু করে দিতে পারি, এনশিওরিং দ্যাট এই গ্রিন জোনে কোনো ইয়েলো জোন থেকে বা রেড জোন থেকে মানুষ আসবে না। এটা কিন্তু পিওরলি টেকনোলজি, এবং এই অ্যাপসটা কিন্তু কিছু কিছু দেশে আবিষ্কৃত হয়েছে, কিছু কিছু দেশে এক্সপেরিমেন্টাল বেসিসে আছে। অস্ট্রেলিয়ার পক্ষে তো বিরাট ভাবে সম্ভব, ইনিশিয়ালি অস্ট্রেলিয়া একটু ডিলে করে ফেলেছিল এই পোর্ট গুলি বন্ধ করা বা সি পোর্ট গুলি বন্ধ করা, তারপরে মার্চের মাঝামাঝি যখন শুরু করলো খুব তাড়াতাড়ি 3টা স্টেজ লকডাউনে চলে গেল। এখন কিন্তু অস্ট্রেলিয়া সংক্রমণ তো অলমোস্ট জিরো হয়ে আসছে, তারপরেও কিন্তু এরা লকডাউনটা একবারে না খুলে স্টেজ ওয়াইজ খুলছে, এবং এখানে টেকনোলজির ব্যবহার করা হচ্ছে, যে অ্যাপস এর কথা আমি বললাম বা এয়ারপোর্ট বা সি পোর্ট গুলিতে থার্মাল স্ক্যানার বসিয়ে আইডেন্টিফাই করা, সেগুলি কিন্তু খুব সুন্দরভাবে অস্ট্রেলিয়া করছে। এবং এর পাশাপাশি CSIRO নামে আমাদের যে প্রতিষ্ঠানটা আছে তারা ভ্যাকসিন আবিষ্কার করে এক্সপেরিমেন্টাল বেসিসে নিয়ে গেছে, এবং আশা করা যাচ্ছে যে অন্যান্য দেশের সঙ্গে তাল রেখে বা অন্যান্য দেশের আগেও হয়তো অস্ট্রেলিয়া একটা ভ্যাকসিন আবিষ্কার করে ফেলতে পারে। কিন্তু এই ভ্যাকসিন আবিষ্কার বা এটা ইউজ করতে কিন্তু এখনো 1 বছর থেকে 18 মাস সময় লাগবে।
ইঞ্জিনিয়ার সালেক সুফি, আপনাকে অনেক ধন্যবাদ SBS বাংলাকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ।
এরকম গল্প আরো শুনতে চান? শুনুন অ্যাপল পডকাস্ট, গুগল পডকাস্ট, স্পটিফাই কিংবা যেখান থেকেই আপনি আপনার পডকাস্ট সংগ্রহ করেন।